ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেককে কেন্দ্র করে ক্যাপিটল হিল সহ ওয়াশিংটন ডিসির বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ওয়াশিংটন ডিসির বিভিন্ন প্রবেশ দ্বারে নিরাপত্তা রক্ষীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা ক্যাপিটল হিলের কয়েক মাইল এলাকা জুড়ে উঁচু দেয়াল সৃষ্টি করেছেন লোহার বেড়া দিয়ে। বিভিন্ন স্থান থেকে ওয়াশিংটন ডিসিতে যাবার জন্য মেট্রো লাইনও সংকুচিত করা হয়েছে। একটি দুটি মেট্রো স্টেশন ছাড়া অধিকাংশ মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে। অভিষেক অনুষ্ঠানের 4-5 দিন আগে থেকেই ওয়াশিংটন ডিসিতে মানুষের যাতায়াত কমেছে। 15 জানুয়ারি ভয়েস অফ আমেরিকায় আমরা 3 সহকর্মী ওয়াশিংটন ডিসির নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে দেখেছি বিভিন্ন স্থানে ন্যাশনাল গার্ড সহ অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীরা প্রহরায় নিয়োজিত রয়েছেন। নিরাপত্তার দায়িত্বে 25,000 ন্যাশনাল গার্ড এবং অন্যান্য সংস্থার কয়েক হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আমেরিকানদেরকে আশ্বস্ত করেছেন 20 জানুয়ারির অভিষেক অনুষ্ঠান নিরাপদ হবে। সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
এই অনুষ্ঠান তৈরি হয়েছে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে। তিনি দিল্লিতে বলেছেন, ভারত প্রতিবেশী সহ অন্যান্য দেশে ভ্যাকসিন দেবে, তবে এখনই নিশ্চিত করে বলা যাবে না ঠিক কবে দেওয়া যাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এটা স্পষ্ট করেননি। শনিবার টিকাকরণের উদ্বোধন করে বলেছেন, দেশের মানুষকে এই ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি বিদেশের মানুষকেও ভ্যাকসিন সরবরাহ করবে ভারত। প্রধানমন্ত্রী অবশ্য বিশেষ কোনো দেশের নাম উল্লেখ করেননি, কিন্তু পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। বাংলাদেশের তরফে জানানো হয়েছিল, ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা 21 থেকে 25 জানুয়ারির মধ্যে দেশে এসে পৌঁছাবে। ভারতীয় মুখপাত্রে বরাতে যে খবর বের হয়েছে তা নিয়ে ঢাকার কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এটা হতাশাজনক, তবে আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 21 জনের মৃত্যু হয়েছে। গত 8 মাসে সরকারি হিসেবে 7,883 জন মারা গেছেন। গত একদিনে শনাক্ত হয়েছেন 578 জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন 5,27,063 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে ঢাকা এবং মিয়ানমারের মধ্যে অনেকদিন ধরে কোন ধরনের যোগাযোগ বন্ধ থাকার প্রেক্ষাপটে 19 জানুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। চীনের মধ্যস্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে 2017 অগস্টের পরে 2019 সেপ্টেম্বরে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক দফা বৈঠক অবশ্য অনুষ্ঠিত হয়েছিল। চীন দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে মধ্যস্থতার কথা বলে আসছে। গত 11 জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি মিয়ানমার সফরকালে মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করেছেন বলে সংবাদ মাধ্যম খবর দিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য ওই বৈঠকে রোহিঙ্গা সংকট প্রশ্নে মিয়ানমারকে সবসময় সমর্থন দানের কথাও বলেছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ত্রিপক্ষীয় বৈঠকের ব্যাপারে কিছুটা আশাবাদ ব্যক্ত করেছেন। তবে ঢাকায় বিশেষজ্ঞ মহলের দিক থেকে খুব একটা ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মনির বলেন, খুব বেশি আশাবাদী হবার কিছু নেই।
চীন কিন্তু এর আগেও বাংলাদেশকে বলেছে যে তারা মধ্যস্থতা করতে চায়, কিন্তু চীন ধারাবাহিকভাবেই মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘে বিভিন্ন সময়। কাজেই এটা খুব বেশি আশা করার কিছু নেই এই বৈঠক থেকে। এক্ষেত্রে বাংলাদেশের দিক থেকে বরং প্রশ্ন করা উচিত যে আসলে ভবিষ্যতের দিকটা কিভাবে দেখছে মিয়ানমার, এবং এটা সমস্যা সমাধানের জন্য তাদের আসল উদ্দেশ্যটা কি। মিয়ানমার এখন পর্যন্ত খুব সুস্পষ্টভাবে তার অবস্থান ব্যাখ্যা করেনি।
বিশেষজ্ঞগণ বলছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী সময়কালে চীন পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য মরিয়া হয়ে যাবার যে কূটনৈতিক কৌশল গ্রহণ করেছে, ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন তারই অংশ। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 10:30 ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম টিকাদান কর্মসূচিতে প্রথম পর্যায়ে 3 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এরা প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এত অল্প সময়ের মধ্যে এত বিশাল সংখ্যক মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করা সহজ কাজ নয়। ভারতের বিজ্ঞানীরা এবং প্রতিষেধক তৈরি কোম্পানিগুলো সেদিক থেকে অসাধ্য সাধন করেছেন বলা যেতে পারে। তিনি বলেন, টিকা সংক্রান্ত কোনো রকম গুজবে কান দেবেন না, এটি সম্পূর্ণ নিরাপদ প্রতিষেধক। অনেক পরীক্ষা নিরীক্ষা করে এটি তৈরি করা হয়েছে এবং তারপরে সব দিক যাচাই করে ছাড়পত্র দেওয়া হয়েছে। মোদী বলেন, সারা বিশ্বে যত শিশুকে রোগ প্রতিরোধকারী টিকা দেওয়া হয় তার 60% তৈরি হয় ভারতে। সুতরাং ভারত এই ক্ষেত্রে অন্যান্য সব দেশের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, এই টিকা সঞ্জীবনী, অর্থাৎ জীবনদানকারী ঔষধ। এর মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই শুরু হলো, যাকে আমরা শেষের শুরু বলতে পারি। এ ব্যাপারে কোনো গুজব ছড়াবেন না, তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো গুজব ছড়ালে তাকে শাস্তি পেতে হবে। উল্লেখ্য, 18 বছরের নিচে কাউকে এই টিকা দেওয়া হবে না। এছাড়া সন্তান সম্ভবা নারী, অসুস্থ ও অতিবৃদ্ধদের আপাতত এই টিকাদান কর্মসূচি থেকে বাদ রাখা হয়েছে। আজ প্রথম দিন সকাল 9:00 থেকে কোথাও কোথাও টিকাকরণ শুরু হয়েছে, চলেছে বিকেল 5:00 পর্যন্ত। কলকাতায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো টিকাদান প্রক্রিয়ার ওপর নজর রেখেছেন। পশ্চিমবঙ্গের 28টি জেলায় প্রতিষেধক দেওয়া হচ্ছে, আপাতত 208টি কেন্দ্রে, পরে এর সংখ্যা আরও বাড়ানো হবে। রাজ্যে মোট প্রতিষেধক প্রদানকারীও 208 জন। এই প্রতিষেধকে 2টি ডোজ দেওয়া হবে, 2টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 4 সপ্তাহ। আজ প্রথম দিনে 3 লক্ষ স্বাস্থ্যকর্মীকে প্রতিষেধক দেওয়ার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট হয়েছিল, মোটামুটিভাবে তা পূরণ করা গিয়েছে। বলা হয়েছে, এই টিকা নেওয়া না নেওয়া সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর নির্ভর করছে। কেউ যদি টিকা নিতে না চান, নাও নিতে পারেন। এমনকি টিকা কেন্দ্রে পৌঁছানোর পরেও তিনি ফিরে যেতে পারেন, কাউকে কোনো রকম জোর করা হবে না। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই টিকা নেওয়ার পাশাপাশি আমাদের সতর্কতায় বিন্দুমাত্র ঘাটতি থাকলে চলবে না। প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব, যাকে সামাজিক দূরত্ব বলা হয়, তাও বজায় রাখতে হবে। ভারতের জনগণ আপাতত আশায় বুক বেঁধে রয়েছে, করোনা ভাইরাসের বিষাক্ত ছবুল থেকে অবশেষে মুক্তি পাওয়া যাবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে, অর্থাৎ সংসদ ভবন কিংবা কংগ্রেসে, যে আক্রমণের ঘটনা ঘটল, যে অনুপ্রবেশের ঘটনা ঘটল, তা বিশ্বব্যাপী মানুষকে চমকে দিয়েছে, হতবাক করেছে। আজকে আমাদের অতিথি হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগতম। প্রথমেই জানতে চাই যে কথাটা একটু আগে আমি বলেছিলাম একেবারে শুরুতে, যে এই ঘটনাটা ঘটে গেল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে আক্রমণ চালালেন ক্যাপিটলে, একে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
ধন্যবাদ ভাই। অনেকটা স্বপ্নভঙ্গ যদি বলা চলে, সমাজতন্ত্র নিয়ে যেভাবে একটা স্বপ্নভঙ্গ ঘটেছিল গর্বচবের মাধ্যমে, সোশ্যালিজম শব্দটাকে হাইজ্যাক করে নিয়েছিল স্টেলিন এবং অনেকেই, পরে দেখা গেল যে সত্যিকার অর্থে যেভাবে আমরা সমাজতন্ত্র বুঝি সেটা সোভিয়েত ইউনিয়ন করতে পারেনি এবং একটা বড় আকারে স্বপ্নভঙ্গ ঘটেছিল। সেই ধরনের বিষয়ে আমি মনে করি যে এবার গণতন্ত্র নিয়ে একটা মিথ তৈরি হয়েছিল আমেরিকার গণতন্ত্র নিয়ে। আমি যদিও সবসময় বলে এসেছি যে আমেরিকার গণতন্ত্র মিড সিক্সটিজে হয়েছে, আমরা যদি আফ্রো আমেরিকানের ভোটিং রাইটস দেখি, এটা 1965, মূলত 64, 65, 68 এই সময় বলতে গেলে আমেরিকা সত্যিকার অর্থে গণতন্ত্র শুরু যাত্রা করেছে, কারণ 14% মতন মানুষ কিন্তু বলতে গেলে তার মধ্যে ছিল না। তারপরেও এখনো ভোটার সাপ্রেশন বলে একটা শব্দ তৈরি হয়েছে, সেটা নিয়ে এখনো অনেকেরই অনেক ধরনের মতবাদ আছে, বিশেষ করে আমেরিকার গণতন্ত্র নিয়ে। তবে এটা কোনো সন্দেহ নেই যে গণতন্ত্র শব্দটাকে হাইজ্যাক করে নিয়েছিল। এর একটা বড় উদাহরণ হলো ভিয়েতনাম যুদ্ধের মতো যুদ্ধ, যেটা আমেরিকা বছরের পর বছর চালিয়ে দিয়েছিল, তার কোনো লফুল ছিল না, সেটা কিন্তু ডিক্লেয়ার ওয়ার ছিল, করে গেছে। তো ওই রকম একটা দেশ যে এত যুদ্ধ করে যেতে পারে কোনো আইন ছাড়াই, তাকে গণতান্ত্রিক বলাটা কিন্তু খুবই মুশকিল। তো আমি মনে করি যে স্বপ্ন ভঙ্গ হয়েছে, তবে দেখা যাক এখন গণতন্ত্র কিভাবে সামনে কিভাবে নতুন ভাবে কিভাবে আসে।
জি, ডেমোক্রেটরা এবং কোন কোন রিপাবলিকানরাও চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারিত করা হোক, এবং তার মাত্র কয়েকদিন মেয়াদ বাকি আছে, কিন্তু এর মধ্যেই তাকে হয় ইমপিচমেন্টের মাধ্যমে, নইলে 25th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তাকে অপসারণ করা হোক। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার যে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা সেটা প্রয়োগ করে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারেন, এমনকি পারমাণবিক আক্রমণও চালাতে পারেন সম্ভবত ইরানের বিরুদ্ধে, এই আশঙ্কাটা বিরাজ করছে। তা আপনি কি মনে করেন?
এখানে দুটো বিষয়, একটা হলো যেহেতু চারজন মারা গেছে ক্যাপিটাল হিলে, তার দায়িত্ব তো একসময় ডোনাল্ড ট্রাম্পের উপরে পড়বেই। এটা যেই আইন কানুন আমেরিকায় আছে কোনোভাবেই পার পাওয়ার কোনো উপায় নেই। আমি মনে করি যে কোনো দেশের আইন কানুন থাকলে সেটা পার পাওয়ার কোনো অসুবিধা নেই।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তাহলে তাহেরা আমরা নিয়মিত শুরু করি, আজকে নিশ্চয়ই আমাদের সঙ্গে কোন শ্রোতা বন্ধু আছেন?
জি, আমাদের সঙ্গে মোহাম্মদ সাদত হোসেন যোগ দিচ্ছেন কিশোরগঞ্জ থেকে।
আচ্ছা সাদত হোসেন, আপনি আছেন লাইনে?
আমি মোহাম্মদ শাহাদত হোসেন, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, এখানে কর্মরত। এছাড়া আমি সুনামগঞ্জের ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের সভাপতি।
আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা করান এবং তারপরে লেখাপড়ার মধ্যেই আছে ছাত্র ছাত্রীদের নিয়ে, এবং তারপরেও আমাদের অনুষ্ঠান শুনছেন নিয়মিত, সেটাই বুঝতে পারছি, ফ্যান ক্লাবের সাথে জড়িত আছেন। তো আপনি কবে থেকে ভয়েস অফ আমেরিকা শোনা শুরু করেছিলেন এবং আপনাদের ক্লাবের কর্মসূচি সম্পর্কে আমাদের যদি বলেন?
ধন্যবাদ আপা, আমি ভয়েস অফ আমেরিকা অনুষ্ঠান শোনা শুরু করি 1982 সাল থেকে। এর পিছনে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা বলতে চাই। 1982 সালে আমি যখন ঢাকার রামপুরা একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র, তখন পত্রিকা মারফত, ইত্তেফাক মারফত পরিচিত হয় বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সভাপতি জনাব ইকবাল খন্দকারের সাথে। উনি আমাকে বিভিন্ন বেতার কেন্দ্রে কিছু প্রমোশনাল আইটেম পাঠান, তার মধ্যে ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান সূচিও ছিল। রঙিন অনুষ্ঠান সূচিগুলো এবং ভিউ কার্ড ইত্যাদি পেয়ে আমার বেশ ভালো লাগলো। আমি চিন্তা করলাম যে এই বেতার কেন্দ্রগুলোর অনুষ্ঠান তো আমার শোনা দরকার, কিন্তু আমার কাছে তখন কোনো রেডিও ছিল না। বলে আমি আমার পাশের বাসায় এক আত্মীয়র বাসায় একদিন ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান সূচিটা নিয়ে যাই এবং তাদের একটা টেপ রেকর্ডার কাম রেডিও ছিল প্যানাসোনিক, আমি সেটা দিয়ে রাত 10টার অনুষ্ঠান শুনি 1982 সালে। এই শুরু এবং অনুষ্ঠান শুনে ভীষণ ভালো লাগছে। আমার সাথে সাথে অবশ্য ওই বাসার প্রায় সবাই ভয়েস অফ আমেরিকা শ্রোতা হয়ে যা, এবং এটা আমার একটা নেশার মতো হয়ে গিয়েছিল। যখন SSC পরীক্ষা দেই আমার বড় ভাই আমাকে বলতে বাধ্য হয়েছিল যে এখন তুই অনুষ্ঠান শোনা বন্ধ কর, পরীক্ষার পর আবার শুনিস।
আচ্ছা, তারপরে কি করলেন, পরীক্ষার সময় বন্ধ করলেন শোনা?
জি, পরীক্ষার সময়, জি জি, আমার পরীক্ষার সময় কিছুটা বন্ধ ছিল কিছুদিন, মন খারাপ ছিল এই সময়। তারপরও যেদিন পরীক্ষার গ্যাপ ছিল বড়, যে সময়টাই সেদিন গিয়ে রাতের অনুষ্ঠান অন্তত শুনতাম, আর যেদিন না শুনতে পারতাম সেদিন পরে আমার কাজিন একজন তালতো ভাই বলে আমাদের দেশে, তার কাছ থেকে জেনে নিতাম অনুষ্ঠানে কি কথা বলা হলো।
বাহ
বাহ, এটা শুনলেও ভালো লাগে যে এইরকম মানে একনিষ্ঠ শ্রোতা যারা নিয়মিত শোনেন তো বটেই, তারপরেও যেদিন শুনতে না পারেন অন্যদের কাছ থেকে জেনে নিচ্ছেন। এবং এটা দীর্ঘকালে প্রায় 40 বছর হতে চলেছে, 1982 সাল, এখন তো 2021 সাল, 39 বছর কম নয়।
ভীষণ ভালো লাগছে এই যে শ্রোতাদের আগ্রহ সত্যি আমাদের আগ্রহকে আরো বাড়িয়ে তোলে, ভালো অনুষ্ঠান করার অনুপ্রেরণা যোগায়, তাই না আপা?
ঠিক তাই, কারণ আমরা এখন দেখছি যে যদিও প্রযুক্তির কারণে আধুনিক গান হয়েছে অনেক কিছু, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমাদের এখন টেলিভিশন এলো প্রথমে, তারপরে এলো ওয়েবসাইট, তারপরে এখন মাল্টিমিডিয়া, ফেসবুক, টুইটার, অনেক কিছু আসছে। এবং আপনারা মানে যারা আপনাদের মতন আছেন শ্রোতা এখনো, সেই 30-40 বছর আগের শ্রোতারা কিন্তু আমাদের সঙ্গেই আছেন, এটাই তো আমাদের বিরাট পাওয়া একটা। আপনি আমাদের এখনকার অনুষ্ঠান, এই যে পরিবর্তন হয়েছে, বিশাল পরিবর্তন এলো, মোবাইলে শুনছেন, ওয়েবসাইটে দেখছেন, শুনছেন, কেমন লাগে?
যুগের পরিবর্তনটা স্বাভাবিক, আর আগের অনুষ্ঠানগুলো তো আমাদেরকে যেভাবে নাড়া দিয়ে যেত, সেই তরুণ বয়সে আমাদের একটা নেশার মতো শুনতাম, এখন পেশা এবং পরিবার দুদিকে সময় দিয়েও আমরা কিন্তু এখনো অনুষ্ঠান শুনছি ভালো লাগার কারণে। মিতালি, নারী কণ্ঠ, এখনকার আলাপন, হ্যালো ওয়াশিংটন, এগুলো আমাদেরকে দারুণ আনন্দ দেয়, নলেজ দেয় এবং নানানভাবে অনুপ্রাণিত করে। আর ভয়েস অফ আমেরিকার সাথে তো আমাদের সম্পর্ক অনেক শ্রোতারই, শুধু আমার না, বাংলাদেশের অনেক শ্রোতার সম্পর্ক অনেক গভীর, অনেক ডিপ। আমরা অপেক্ষায় থাকি যে কখন 10টা বাজবে অনুষ্ঠান শুনব, তবে দুঃখজনক যে করোনার সময় অনুষ্ঠানের সময়সূচি অনেকটা হ্রাস পেয়ে গেছে, ফলে আমরাও যেন কি নাই কি নাই একটার মধ্যে আছি, যে এক ঘন্টায় যে আনন্দ পেতাম অথবা যে সুখ পেতাম সেইটা কিন্তু এখন আর পাচ্ছি না, এই কষ্টটা কিন্তু আছে আমাদের।
সে কষ্টটা আমাদেরও আছে যে পুরোপুরি যেভাবে আমরা আগে রেডিও, শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ সবকিছুতে যেত সেভাবে হচ্ছে না। কিন্তু একটি কথা বলি, আমি জানি না যে ওয়েবসাইটে বা মোবাইলে আপনাদের কতটুকু পাওয়ার সুযোগ সুবিধা আছে, কারণ অনেক সময় অনেক জায়গায় নেটওয়ার্ক থাকে না, ওয়াইফাই এর সুযোগ সুবিধা থাকে না বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়। তবুও এই যে অন্য সময় ঠিক রাত 10টা নয় তার বাইরেও আপনারা শুনতে পাচ্ছেন, সেটাও তো ভালো লাগা উচিত, তাই না?
অবশ্যই, এটা ভীষণ ভালো লাগে। অনেক সময় আমি গতকালই আমার কলেজের পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠান শুনতে পারি নাই, গতকাল 10টায় আমি পরীক্ষা সংক্রান্ত কাজে 10টার অনেক পরে বাসায় ফিরেছি, তো ফিরে এসে ওয়েবসাইটে তখন অনুষ্ঠানটা শুনেছি আর কি, ওয়েবসাইটে থাকা অনুষ্ঠানটা। এটা তো একটা বিশাল পাওনা যে আমরা ওয়েবসাইটে শুনতে পারি। আবার যখন করোনার আগে ফেসবুকে ছিল, এটা আরো সহজ মাধ্যম, আমরা আমি ছাড়াও আরো অনেক লোকজন ফেসবুক ব্যবহার করে, তারা কিন্তু সহজে অনুষ্ঠানটা শুনতে পারতো আর কি, ফেসবুকের সুবিধার কারণে। তবে একটা সুবিধা আছে বাংলাদেশে, আমাদের ইন্টারনেট সার্ভিসটা এখনো সেরকম না। আজকেই যেমন আজকে আমি অনুষ্ঠান শুনতে গিয়ে বেশ বাফারিং হচ্ছিল, বেশ বিরক্ত লাগতেছিল, মধ্যে রহমান চৌধুরীর নিউজে যখন শুনছিলাম এই আর ইম্পর্টেন্ট কথাগুলো, খুব খারাপ লাগতেছিল যে বাফারিং এর কারণে।
আচ্ছা ঠিক আছে, আমরা যদি লক্ষ্য রাখি আসলে টেকনিক্যাল ব্যাপার স্যাপার গুলো আমাদের যে বিভাগ আছে তাদের কাছে জানাই, রেডিও ট্রাফিক তারা আসবেন। তবে সবসময় তো মানে সুবিধা মতো আমরা যা বলি আমাদের যা দাবি সবগুলো পূরণ হয় না, আপনাদের মতোই হচ্ছে না। আমরাও চাই যে সুষ্ঠু ভাবে আমাদের অনুষ্ঠান আমাদের শ্রোতাদের দর্শকদের কাছে পৌঁছে দেয়।
হ্যাঁ, আমার একটু জানতে ইচ্ছে করছে, আপনি ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক, তো আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে করোনা ভাইরাসের সময় তো মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা এসবের তো শেষ নেই, কিন্তু অন্যদিকে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে পরিবেশগত কিছু পরিবর্তন ভালো দিকে, দূষণ কম হচ্ছে যেহেতু যানবাহন এবং কলকারখানা কম চলছে, তো আপনাদের কিশোরগঞ্জে আপনারা কি লক্ষ্য করছেন, কি অবস্থা?
ধন্যবাদ আপা। একটা বিশাল সকল ঘটনার দুটো দিক আছে, ইতিবাচক নেতিবাচক। আমি মনে করি করোনার তো নেতিবাচক দিকই বেশি, মানুষকে একেবারে বিপর্যস্ত করে ফেলেছে, আমরা আবার এই নিউ নর্মালের সাথে অ্যাডজাস্ট হয়েছি। পরিবেশের ক্ষেত্রে একটা দারুণ ইতিবাচক প্রভাব এসেছে আর কি। সেটা একেবারে সহজভাবে যদি একটু সহজ উদাহরণ দিই, আমি আমার বাসা থেকে প্রায় 12-13 মিনিট দূরত্ব আমার কর্মস্থল কলেজ, সেখানে হেঁটেই যাই রেগুলার। অন্য সময় যতটা নোংরা দেখতাম, এখন কিন্তু দেখি যে রাস্তাঘাট অনেকটা পরিচ্ছন্ন, অনেকটা ভালো আছে আর কি। এবং মানুষজন ময়লা ফেলছে কম, মানুষজন যেহেতু সচেতন বেশি, তাদের স্বাস্থ্য সচেতনতা থাকতে গিয়েই তারা নানানভাবে পরিবেশকে সুরক্ষা দিচ্ছে। আবার আমি খুব লক্ষ্য করছি আমার কলেজের পরিবেশে, কয়েক মাস কলেজ বন্ধ থাকার ফলে সেখানে গাছপালা গুলো যেন একদম সজীব হয়ে গেছে, কোনো পাতা ছিড়া নাই, জীবন্ত, এবং বেশ কিছু পাখি আমাদের গান গেয়েছে ওখানে।
আচ্ছা, শুনেও ভালো লাগছে। হ্যাঁ, প্রকৃতি এবং পরিবেশের কিছুটা পরিবর্তন এসেছে এবং সেটা ইতিবাচক। তো আপনার সাথে কথা বলে আজকে খুবই ভালো লাগলো ভাই। আগামীতে আমাদের অনুষ্ঠান শুনবেন, দেখবেন এবং পড়বেন।
আপত্তি না থাকে
বলুন।
একটা বিষয় হলো যে সেই 1982 সাল থেকে শুনি এবং লিখি, শুনি এবং লিখি, কিন্তু প্রচুর চিঠি লিখেছি, নিজে লিখেছি, একসময় ইউনিভার্সিটির বন্ধুদেরকে সহ লিখেছি, একসময় যখন কলেজে প্রথম ঢুকেছি তখন ছাত্র ছাত্রী সহ লিখেছি, কিন্তু সরাসরি আমার পয়সায় এই চিঠিগুলো পাঠাতাম বয়জব আমেরিকায়, আমি সাধারণত সরাসরি পাঠাতাম, কারণ তাহলে উত্তরগুলি ভালো আসতো এবং সেই চক্রটা আমাকে আর গিফট আসতো।
শ্রোতা ক্লাব গুলোর কাছে যেমন চুয়াডাঙ্গায় আবদুল্লাহকে পাঠানো হয়েছে, কুমিল্লায় যুবরাজের কাছে পাঠানো হয়েছে, কিন্তু আমরা যেমন জেনেছি তারা কেউই পাননি এখনো, অথচ এটা এক মাস পেরিয়ে গেছে। এবছরের ক্যালেন্ডার ডিসেম্বরের শেষের দিকে পাঠানো হয়েছে বাংলাদেশে। তো দেখা যাক, আমরা খোঁজ করার চেষ্টা করছি আমাদের মেইল রুমে। ধন্যবাদ আপনার মতামতের জন্য, বক্তব্যের জন্য। তো ভালো থাকেন, আগামীতে আবার কথা হবে। তাহেরা
ধন্যবাদ আপনাদের,
অনেক ধন্যবাদ।
তাহেরা এবারে চিঠির প্রাপ্তি স্বীকার করে আমাদের উঠতে হয়।
লিখেছেন আশরাফুল আশেক, ASB বেঙ্গলি রেডিও ক্লাব গাইবান্ধা থেকে। আপনি লিখেছেন ভয়েস অফ আমেরিকার বাংলার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা সহ 2021 নববর্ষের শুভকামনা। বিশ্ব সংবাদ সহ সমসাময়িক প্রসঙ্গ সাক্ষাৎকার খুবই ভালো লাগে, তবে আপনার একটি অনুরোধ, সাক্ষাৎকার ধর্মীয় অনুষ্ঠান আরো বেশি করে শুনতে চেয়েছেন, সেই সঙ্গে নতুন বছরের ক্যালেন্ডার অনুষ্ঠান সূচি পাঠানোর অনুরোধ করেছেন।
ধন্যবাদ, আপনাকে ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করবো, আমাদের অনুষ্ঠান শুনবেন, মতামত জানাবেন আগামীতে।
এরপরের চিঠি লিখেছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল, বেহালা কলকাতা থেকে। বরাবরের মতোই আপনি অনুষ্ঠান সম্পর্কে জানিয়েছেন বিস্তারিতভাবে, আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ, প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল প্রায় প্রতিদিনই আমাদের অনুষ্ঠান শোনার পর অনুষ্ঠানগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করেন। বিজ্ঞান অনুষ্ঠান ভালো লেগেছে জেনে ধন্যবাদ, পরামর্শের রিপোর্টও আপনার ভালো লেগেছে। তো আগামীতে আরো বিস্তারিত আশা করছি, অন্যান্য অনুষ্ঠান নিয়েও লিখবেন, ভালো থাকুন।
পরের চিঠিটি লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব, দেবীগঞ্জ মঞ্চগড় থেকে। দীপক চক্রবর্তী, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার নিকারাগুয়ার ড্যানিয়েল ওর্তেগার সরকারকে জনগণের গণতান্ত্রিক ইচ্ছাকে দমিয়ে দিতে কর্মকর্তাদের ভূমিকা রাখার জন্য দোষী সাব্যস্ত করা অব্যাহত রাখবে। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র মার্ভিন রামিরো, আগুইলার গার্সিয়া, ভালমারো অ্যান্তোনিও গুতেরেস মার্কাদো এবং ফিদেল জেসুস ডোমিনিকেস আলভারেজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই তিন কর্মকর্তা দুর্নীতিপরায়ণ নিকারাগুয়া শাসনামলে ক্ষমতার অপব্যবহার এবং উপকৃত হয়েছেন। মার্ভিন রোমিও আগুইলার গার্সিয়া হচ্ছেন সুপ্রিম কোর্ট অব জাস্টিসের ভাইস প্রেসিডেন্ট, সান্দানিস্তা লিডারশিপ কাউন্সিলের জাতীয় পলিটিক্যাল সেক্রেটারি এবং সরকারের সমর্থকদের শীর্ষ পদে নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট অব জাস্টিসের প্রশাসন ও বিচার বিভাগীয় কাউন্সিলের একজন সদস্য। জাতীয় রাজনৈতিক সেক্রেটারি হিসেবে তিনি সরাসরি প্রেসিডেন্ট ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মোরেলোকে পরামর্শ দিয়ে থাকেন। শোনা যায় গার্সিয়া গণতন্ত্রপন্থী বিরোধী নেতাদের লক্ষ্যবস্তু করার সমন্বয় সাধন করেন। ভালমারো অ্যান্তোনিও গুতেরেস মার্কাদো হচ্ছেন জাতীয় সংসদের সহকারী কর্মকর্তা এবং প্রোডাকশন ইকোনমিক অ্যান্ড বাজেট কমিশনের প্রেসিডেন্ট। তিনি প্রকাশ্যে বিতর্কিত ফরেন এজেন্টস ল'র প্রতি সমর্থন ব্যক্ত করেছেন, যে আইনের আওতায় নিকারাগুয়ায় যেসব ব্যক্তি বা সংস্থা বিদেশ থেকে অর্থ পাবেন তাদেরকে অবশ্যই নথিভুক্ত করতে হবে এবং নিকারাগুয়ার স্বরাষ্ট্র দপ্তরকে তা জানাতে হবে। এই আইন বলে সেসব ব্যক্তি বা সংস্থা কোন রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন তিনি অনুমান করেন যে আইনি নিষেধাজ্ঞা না মানা এবং আইনে বর্ণিত জরিমানাকে সরকার যেসব ব্যক্তি বা সংস্থাকে খেয়াল খুশি মতো হুমকি হিসেবে ভাবেন তাদের খর্ব করতে ব্যবহার করা হবে। ফিদেল জেসুস ডোমিনিকেস আলভারেজ লিওনে অবস্থিত নিকারাগুয়ার জাতীয় পুলিশ বাহিনীর প্রধান। তিনি নিকারাগুয়ার বহু নাগরিক এবং সাংবাদিকদের বিরুদ্ধে কথিত হামলা চালিয়েছেন। ডোমিনিকেস স্বতন্ত্র একটি রেডিওর বিরুদ্ধে কথিত হামলা এবং পুলিশ কর্মকর্তাদের একজন সাংবাদিককে মারধর করার নির্দেশ দিয়েছিলেন। পুলিশ প্রধান ডোমিনিকেস প্রাক্তন বিরোধী দলীয় সহযোগী এবং অন্যান্য ওর্তেগা বিরোধীদের বিরুদ্ধে কথিত লাঞ্ছনা এবং মারধরের সঙ্গে জড়িত বলে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার নিকারাগুয়ার জনগণের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে এবং ওর্তেগা সরকারের উপর দমনের অবসান বন্ধে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং নিকারাগুয়ায় গণতন্ত্র পুনরুদ্ধারে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের শর্তাবলী মানতে চাপ সৃষ্টি করবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
On today's program, Anna Mateo and Brian Lin bring us a story about award-winning librarians. Armin Kasabian answers a question from a learner in this week's Ask a Teacher. We close our show with an American story. This week, it is Edgar Allan Poe's The Telltale Heart. But first, here is John Russell.
Several groups representing scientists and doctors have expressed concerns over India's vaccine approval process. The concerns come after India approved a vaccine by Indian drug maker Bharat Biotech. The vaccine was approved for emergency use on January 3rd, before it had completed late clinical trials. Late clinical trial data gives evidence about how effective a vaccine is in preventing illness from coronavirus infections. Many scientists have warned that approving a vaccine without evidence from late trials is risky, and a lack of clarity in the approval process could lead many people to delay getting the vaccine or to refuse to get it at all. More than 10.4 million coronavirus cases have been reported among India's nearly 1.4 billion people. Bharat Biotech's vaccine was one of two that India approved for emergency use. The second was a form of the AstraZeneca vaccine. It is made by the world's largest vaccine manufacturer, Serum Institute of India. Serum Institute's vaccine was approved because of partial results from studies in Britain and Brazil that showed it was about 70% effective. At first, a member of India's COVID-19 task force said the Bharat Biotech vaccine would be used as a backup. Backup is a term that means something can be used to replace or support another person or thing. But on January 5th, health officials said Bharat Biotech's vaccine would be made available to people who give their permission. People given the vaccine will also need to get follow-up visits. The move suggests India will send out both vaccines, but it remains unclear which states will receive which vaccine and for what reasons. On January 16th, India will begin giving vaccines to an estimated 30 million doctors, nurses, and other frontline workers. After that, the shots will start going to around 270 million Indians who are either over age 50 or have other health issues, sometimes called comorbidities. China and Russia have also released vaccines while late clinical trials were still going on. But India, which is the world's largest manufacturer of vaccines, has drawn criticism for not being clear in its approval process and for using two different standards. A standard is a level of quality that is considered acceptable. The group of experts that approved the vaccines met three times. In the first two meetings, on December 30th and January 1st, they were not pleased with Bharat Biotech's application. They asked for more data on its ability to prevent illness from COVID-19, Notes from the meeting show. The AstraZeneca vaccine, meanwhile, was approved on January 1st. Notes from the January 2nd meeting show that the company presented updated data. But it is not clear what new evidence led the experts to change their minds. Dr. Vinita Bal of India's National Institute of Immunology noted the need for transparent approvals that include data to confirm vaccine effectiveness. This is a process that Indian government officials are themselves sabotaging, she said. India's top drug official would not comment on the issue. The identities of the experts that approved the vaccines have not been made public. I'm John Russell.
Anyone who loves to read loves a library. The sight of thousands of books organized on shelves, the smell of old books mixed with new ones, the sound of a librarian silencing a noisy visitor are all part of a book lover's dream. But libraries are much more than that. In this digital age, libraries and the experts who run them help bridge the digital divide between those with technology and those without. Librarians help people find important information in a huge sea of material. They support literacy and a love of reading.
This is true in normal times, but libraries and librarians are even more valuable since the 2020 coronavirus, which forced most students into online education. The American Library Association started the I Love My Librarian Award in 2008. Each year, 10 are chosen for the award. ALA President Julius C. Jefferson, Jr. noted the extreme difficulty caused by the pandemic in his praise for the 2021 award winners. Librarians have risen to the occasion, he said, providing much-needed resources to their communities from a safe distance.
Library users nominate their favorite librarian for the award. They are chosen for their expert knowledge about books, their support for learning and reading, and for their contributions to the community. Each winning librarian receives $5,000 and a $750 donation to their library from the Carnegie Corporation of New York. The Associated Press reported on the winners for 2021. And now the envelope, please. Jayante Adelman is the library director at the Haywood Public Library in Haywood, California. The website ilovelibraries.org explained her work during the COVID-19 crisis. She made sure everyone, but especially people in need, could easily get a library card online and devices to help bridge the digital divide.
At Washburn University in Topeka, Kansas, librarian Sean Bird made sure that all students taking classes online because of the coronavirus received laptops. One student wrote about Bird, "That dude changed my life. He is the reason I graduated."
Jessica Bell of Boston's MGH Institute of Health Professions, one for making the library a world-class resource for teaching and learning. She also led online events to keep students calm and connected.
Naomi Bishop at the University of Arizona College of Medicine in Phoenix won for being a voice and leader for social justice. Her nominators said the local medical community turned to Bishop for up-to-date research about public health and safety best practices.
Jesse Braun of Beverly Vista Middle School Library in Beverly Hills, California, won for leadership in providing online and physical resources during the pandemic. His nomination states that he grew the library into a beloved student-centered environment where every child, every teacher, and every family could feel at home.
Adeline Estrada Huerta of the Sacramento Public Library in California won for outstanding outreach services to Spanish-speaking families and Russian as well. This tech-savvy librarian also adapted the library programming to a virtual format.
Librarian Jianye He at the University of California, Berkeley, won for building community and helping Chinese teachers. Her nominees describe her as a home away from home.
Jane E. Martellino at the International School at Dundee in Greenwich, Connecticut, won for creating an exciting culture of literacy. She has helped countless children discover the joy of reading through her programs. During the pandemic, she created a tablet-based online product for students to access digital books, stories, and learning resources.
Jennifer L. Newcomb at Northeastern High School in Manchester, Pennsylvania, is a research partner and source of support for both teachers and students. One nomination letter said that Newcomb noticed a student who seemed hungry, sitting alone in the library at lunch. So she began bringing food for him every day and checking in with his teacher. The boy, who had been struggling in his studies, became an honor roll student.
Elizabeth Moreau Nikolai from the Anchorage Public Library in Alaska won for promoting literacy and other services for Alaska's young people. Her nomination said her passion for equitable programming and collections have helped shape the library's goals of inclusion and service to the entire community. I'm Brian Lynn.
And I'm Ana Mateo.
This week on Ask a Teacher, we answer a question from Listio from Indonesia. I would like to know, what is the difference between attempt and try? Thank you very much. Dear Lestio, thank you for writing, and yes, we will try to help. The words try and attempt have very similar meanings, but there is a small yet important difference between try and attempt. Try is more informal. You use it while speaking with friends and family. Attempt is more formal. You often use it while speaking and writing about reaching a goal. Try means to make an effort to do something. When you try something, you may not care about the result. The effort is on doing the activity more than reaching a goal. We also use try for doing something that we may have not done before. Native English speakers often use the word try when speaking about something they want to do in daily activities. Here are two examples.
I tried a new shirt on and loved it, so I bought it. I went to my favorite restaurant and tried a soup for the first time.
When you say, I tried a soup, it means just to taste it. However, it will mean something different if you say, I tried to eat soup. It means you tried, but could not. Attempt also means to try to do something. The meaning is similar to try, but the result is more important than just doing the activity. You use it to show an activity or a situation that is more difficult or more official.
I attempted to get a good grade on the TOEFL test, and I was successful. He attempted to climb Mount Everest, but the conditions were too dangerous.
Yes, you still can use try in place of attempt in both examples. But you want to use attempt for something special and important in someone's life. I'm happy that you are trying to use new words every day. And I look forward to seeing your attempt to use them in the comments. I'm Armin Kasabian.
Today, we present the short story, The Telltale Heart, by Edgar Allan Poe. Here is Shep O'Neill with the story.
True, nervous, very, very nervous I had been, and am. But why will you say that I am mad? The disease had sharpened my senses, not destroyed them. Above all, it was the sense of hearing. I heard all things in the heaven and in the earth. I heard many things in the underworld. How then am I mad? Observe how healthily, how calmly I can tell you the whole story. It is impossible to say how first the idea entered my brain. I loved the old man. He had never wronged me. He had never given me insult. For his gold, I had no desire. I think it was his eye. Yes, it was this. He had the eye of a bird, a vulture, a pale blue eye with a film over it. Whenever it fell on me, my blood ran cold, and so, very slowly, I made up my mind to take the life of the old man and free myself of the eye forever. Now, this is the point. You think that I am mad. Madmen know nothing. But you should have seen me. You should have seen how wisely and carefully I went to work. I was never kinder to the old man than during the whole week before I killed him. And every night, late at night, I turned the lock of his door and opened it, oh, so gently. And then, when I had made an opening big enough for my head, I put in a dark lantern, all closed, that no light shone out. And then I stuck in my head. I moved it slowly, very slowly, so that I might not interfere with the old man's sleep. And then, when my head was well in the room, I undid the lantern just so much that a single thin ray of light fell upon the vulture eye. And this I did for 7 long nights, but I found the eye always closed, And so it was impossible to do the work, for it was not the old man who was a problem for me, but his evil eye. On the eighth night, I was more than usually careful in opening the door. I had my head in and was about to open the lantern when my finger slid on a piece of metal and made a noise. The old man sat up in bed, crying out, "Who's there?" I kept still and said nothing. I did not move a muscle for a whole hour. During that time, I did not hear him lie down. He was still sitting up in the bed, listening, just as I have done, night after night. Then I heard a noise, and I knew it was the sound of human terror. It was the low sound that arises from the bottom of the soul. I know the sound well. Many a night, late at night, when all the world slept, it has welled up from deep within my own chest. I say I knew it well. I knew what the old man felt, and I felt sorry for him, although I laughed to myself. I knew that he had been lying awake ever since the first noise when he had turned in the bed. His fears had been, ever since, growing upon him. When I had waited a long time, without hearing him lie down, I decided to open a little, a very, very little crack in the lantern. So I opened it. You cannot imagine how carefully, carefully. Finally, a single ray of light shot from out and fell full upon the vulture eye. It was open, wide, wide open, and I grew angry as I looked at it. I saw it clearly, all a dull blue with a horrible veil over it that chilled my bones. But I could see nothing else of the old man's face or person, for I had directed the light exactly upon the damned spot. And have I not told you that what you mistake for madness is but a kind of oversensitivity? Now, there came to my ears a low, dull, quick sound, such as a watch makes when inside a piece of cotton. I knew that sound well, too. It was the beating of the old man's heart. It increased my anger, but even yet I kept still. I hardly breathed. I held the lantern motionless. I attempted to keep the ray of light upon the eye, but the beating of the heart increased. It grew quicker and quicker and louder every second. The old man's terror must have been extreme. The beating grew louder, I say, louder every moment. And now, at the dead hour of the night, in the horrible silence of that old house, so strange a noise as this excited me to uncontrollable terror. Yet for some minutes longer I stood still, but the beating grew louder, louder. I thought the heart must burst, and now a new fear seized me. The sound would be heard by a neighbor. The old man's hour had come. With a loud shout, I threw open the lantern and burst into the room. He cried once, once only. Without delay, I forced him to the floor and pulled the heavy bed over him. I then smiled to find the action so far done. But for many minutes, the heart beat on with a quiet sound. This, however, did not concern me. It would not be heard through the wall. At length, it stopped. The old man was dead. I removed the bed and examined the body. I placed my hand over his heart and held it there many minutes. There was no movement. He was stone dead. His eye would trouble me no more. If still you think me mad, you will think so no longer when I describe the wise steps I took for hiding the body. I worked quickly, but in silence. First of all, I took apart the body. I cut off the head and the arms and the legs. I then took up three pieces of wood from the flooring and placed his body parts under the room. I then replaced the wooden board so well that no human eye, not even his, could have seen anything wrong. There was nothing to wash out, no mark of any kind, no blood whatever. I had been too smart for that. A tub had caught all. When I had made an end of these labors, it was 4 o'clock in the morning. As a clock sounded the hour, there came a noise at the street door. I went down to open it with a light heart, for what had I now to fear? There entered 3 men, who said they were officers of the police. A cry had been heard by a neighbor during the night. Suspicion of a crime had been aroused. Information had been given at the police office, and the officers had been sent to search the building. I smiled, for what had I to fear? The cry, I said, was my own in a dream. The old man, I said, was not in the country. I took my visitors all over the house. I told them to search well. I led them at length to his room. I brought the chairs there and told them to rest. I placed my own seat upon the very place under which lay the body of the victim. The officers were satisfied. I was completely at ease. They sat, and while I answered happily, they talked of common things. But after a while, I felt myself getting weak and wished them gone. My head hurt, and I had ringing in my ears. But still they sat and talked. The ringing became more severe. I talked more freely to do away with the feeling, but it continued until at length I found that the noise was not within my ears. I talked more, and with a heightened voice, yet the sound increased, and what could I do? It was a low, dull, quick sound like a watch makes when inside a piece of cotton. I had trouble breathing, and yet the officers heard it not. I talked more quickly, more loudly, but the noise increased. I stood up and argued about silly things in a high voice and with violent hand movements, but the noise kept increasing. Why would they not be gone? I walked across the floor with heavy steps, as if excited to anger by the observations of the men. But the noise increased. What could I do? I swung my chair and moved it upon the floor, but the noise continually increased. It grew louder, 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 and still the men talked pleasantly and smiled. Was it possible they heard not? No, they heard. They suspected. They knew. They were making a joke of my horror. This, I thought, and this, I think. But anything was better than this pain. I could bear those smiles no longer. I felt I must scream or die. And now, again, louder, louder, louder. Villains, I cried, pretend no more. I admit the deed. Tear up the floorboards. Here, here, it is the beating of his hideous heart.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.